বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماء صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন। তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 5 নভেম্বর, 20 কার্তিক এবং ফার্সি 15 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে আর তেহরান ও আশপাশের এলাকার জন্য FM 99.5 মেগাহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশাসনের উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু, প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
সংবাদ শিরোনাম, আমেরিকার পরবর্তী সরকারকে ইরানের কাছে নথি স্বীকার করতে হবে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে মন্তব্য ডক্টর হাসান রুহানির। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, অনেক সুবিধাজনক অবস্থানে থেকেও জয় নিশ্চিত করতে পারেননি জো বাইডেন। বাংলাদেশে অক্সফোর্ডের তৈরি করোনা টিকা আনতে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, প্রাথমিকভাবে এই টিকা দেয়া হবে 1.5 কোটি মানুষকে। এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনকে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুসলিম নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন, এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকার তেহরানের কাছে নথি স্বীকার করবে। তিনি আজ পারস্য উপসাগরের পানি মরু অঞ্চলে নিয়ে যাওয়ার প্রকল্প উদ্বোধনকালে এ মন্তব্য করেন। রুহানি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত আন্তর্জাতিক আইন, জনমতের চাপ এবং ইরানি জনগণের ধৈর্য ও প্রতিরোধের কাছে নথি স্বীকার করতে বাধ্য হবে। তাদের সামনে ভিন্ন কোনো পথ খোলা নেই। ইরানের প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি ইঙ্গিত করে বলেন, আমেরিকায় কোন দল বা ব্যক্তি ক্ষমতায় এলো তা তেহরানের জন্য গুরুত্বপূর্ণ নয়। ইরানি জাতি গত 8 মাস ধরে করোনা মহামারীর পাশাপাশি নিষেধাজ্ঞা সহ্য করছে এবং সব ধরনের চাপ মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, ইরানের উন্নয়ন থামবে না, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। ইরানে একের পর এক বিশাল জাতীয় প্রকল্প উদ্বোধনই এর প্রমাণ বলে তিনি মন্তব্য করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচনে হোয়াইট হাউসে যাওয়ার পথে অনেকটা এগিয়ে রয়েছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিনি এ পর্যন্ত 264টি ইলেকট্রোরাল ভোট পেয়েছেন। 270টি নিশ্চিত হলেই প্রেসিডেন্ট হন যে কোনো প্রার্থী। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন 214টি ইলেকট্রোরাল ভোট। যদিও ভোট গণনা শেষ হওয়ার আগে অনেকটা আজগুবি কায়দায় নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি ভোট গণনা বন্ধে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন। এদিকে ভোট প্রাপ্তির দিক থেকে ডেমোক্রেট প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকেও ছাড়িয়ে গেছেন একই দলের প্রার্থী জো বাইডেন। 2008 সালের নির্বাচনে বারাক ওবামা 6,94,98,516টি ভোট পেয়েছিলেন। জো বাইডেন এখন পর্যন্ত 7,21,00,000 বেশি ভোট পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে মেরিকোপা কাউন্টির একটি ভোট গণনা কেন্দ্রে ট্রাম্প সমর্থকরা অস্ত্র হাতে বিক্ষোভ করেছেন। এ সময় একদল সমর্থক ভোট গণনা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়েন। এরপর তাদেরকে বের করে আনা হয়। বিক্ষোভকারীরা ভোট চুরি বন্ধ করতে হবে বলে স্লোগান দেয়। ট্রাম্পও এর আগে ভোট চুরির অভিযোগ এনেছেন। কেন্দ্রের বাইরে রিপাবলিকান সমর্থক বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ার পর ভোট গণনা বন্ধ করবে নাকি করবে না এমন দ্বিধায় পড়েন কর্তৃপক্ষ। ট্রাম্পের পক্ষে পড়া ভোট ইচ্ছাকৃতভাবে গণনা করা হচ্ছে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার পর ট্রাম্পের সমর্থকেরা ভোট কেন্দ্রের বাইরে অবস্থান নেয়। এ সময় তাদের অনেকের হাতে আধুনিক অস্ত্র দেখা যায়। মার্কিন নির্বাচনে ডেমোক্রেট পার্টি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তাদের একক আধিপত্য নিয়ে বিজয়ের পথে রয়েছে। এ পর্যন্ত কংগ্রেসের 538 আসনের মধ্যে 227টি আসন ডেমোক্রেটরা তাদের দখলে নিয়েছে। বর্তমানে কংগ্রেসে ডেমোক্রেটদের আসন সংখ্যা 232। এবার নির্বাচনে প্রতিনিধি পরিষদে তাদের আসন সংখ্যা আরও বাড়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। ডেমোক্রেটদের অন্যতম নেতা ন্যান্সি পেলোসিকে হাউসের আগামী স্পিকার হিসেবে আবার পাচ্ছে আমেরিকা। সিনেটে এখনও ফলাফল মীমাংসিত নয়। তবে ডেমোক্রেট পার্টির সিনেটের নিয়ন্ত্রণ প্রশ্নে সংশয় এখনও কাটেনি। দোদুল্যমান রাজ্যগুলোয় ডাকযোগে পাঠানো ভোট গণনার ফলে প্রেসিডেন্ট প্রার্থীর মতো সিনেটে কিছু গুরুত্বপূর্ণ আসনের ফলাফল আটকে আছে। বর্তমানে সিনেটের ফলাফল ডেমোক্রেট 47, রিপাবলিকান 47। সম্পূর্ণ ফলাফল পেতে আরও এক বা দুদিন অপেক্ষা করতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশকে অক্সফোর্ডের তৈরি করোনা ভাইরাসের 3 কোটি ডোজ টিকা সরবরাহ করতে বাংলাদেশ ও অক্সফোর্ডের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে ভারতের সিরাম ইনস্টিটিউট। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এ সম্পর্কে বলেছেন, প্রথমে 1.5 কোটি মানুষকে 2 ডোজ করে করোনা টিকা দেয়া হবে। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা ভাইরাসের টিকা কিনতে ভারতের সিরাম ইনস্টিটিউট, বাংলাদেশের বেক্সিমকো ফার্মা এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে আজ একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে অক্সফোর্ডের তৈরি 3 কোটি ডোজ টিকা সরবরাহ করবে ভারতের সিরাম ইনস্টিটিউট। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের চুক্তি স্বাক্ষর শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এই তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন সাপেক্ষে এই টিকা বাংলাদেশে আনা হবে। প্রথমে 1.5 কোটি মানুষকে 2 ডোজ করে করোনার টিকা দেওয়া হবে। প্রত্যেকে 28 দিন পরপর 1টি করে ডোজ পাবেন। এই টিকা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেনা হবে আর সরবরাহ খরচ সহ প্রতি ডোজের দাম পড়বে $5। স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বেক্সিমকো ও ভারতের সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশে করোনার টিকা আনা হচ্ছে। আগামী বছর জানুয়ারি থেকে এই টিকা বাংলাদেশে আসতে শুরু করবে। টিকা রাখা হবে বেক্সিমকোর গোডাউনে। ভারত অক্সফোর্ডের কাছ থেকে যে দামে টিকা পাবে, সিরাম ইনস্টিটিউট বাংলাদেশকেও একই দামে তা দেবে বলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই টিকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। ইংল্যান্ডের বিভিন্ন স্থানে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ সফল হয়েছে। বর্তমানে এটি তৃতীয় ধাপে প্রয়োগ শুরু হয়েছে, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেই প্রমাণিত হয়েছে। করোনাকালীন কর্মরত ষড়মুখ ছাড়ির যোদ্ধা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পুলিশ, করোনা আক্রান্ত রোগী, গণমাধ্যম কর্মী এবং বয়স্ক ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে পর্যায়ক্রমে এটি দেশের সব মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 17 জনের মৃত্যু হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 5টি অত্যাধুনিক জাহাজ নৌবাহিনীতে কমিশনিং করেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা কারো সাথে যুদ্ধ করতে চাই না, তবে বাইরের কোনো শত্রু যদি বাংলাদেশে আক্রমণ চালায় তাহলে আমরা এটিকে প্রতিরোধ করার সক্ষমতা অর্জন করতে চাই। তিনি বলেন, আজ বাংলাদেশ নৌবাহিনী তার ক্রমাগত অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়ে গেল। দিনটি শুধু বাংলাদেশ নৌবাহিনীর জন্য নয়, সমগ্র দেশ ও জাতির জন্য অত্যন্ত গৌরবের। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনের প্রচারের অনুপ্রবেশ ইস্যুতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমারের বাগযুদ্ধ তুঙ্গে উঠেছে। বিহারে জেডিইউ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার ক্ষমতায় রয়েছে। বিহারে বিধানসভা নির্বাচনের প্রচারণায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথ তার সভায় একবারও বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাজকর্মের উল্লেখ করেননি। আদিত্যনাথ কাটিহারে এক নির্বাচনী জনসভায় সংশোধিত নাগরিকত্ব আইনের ভূয়সী প্রশংসা করা সহ অনুপ্রবেশকারীদের দেশের বাইরে ছুড়ে ফেলা হবে বলে মন্তব্য করেন। কিন্তু বিজেপির সহযোগী দল জেডিইউ প্রধান নীতিশ কুমার সাফ জানিয়ে দিয়েছেন, আমাদের লোকেদের দেশ থেকে বের করে দিতে পারে এমন কোনো শক্তি নেই। নীতিশ কুমার এর মাধ্যমে যোগী আদিত্যনাথ ও বিজেপিকে কড়া বার্তা দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে ইসলাম অবমাননাকর বক্তব্যের জন্য বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুসলিম নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি নয়াদিল্লিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে এ ব্যাপারে ভারতের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে দিতেও মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আগুন নিয়ে খেলবেন না, তিনি বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা করুন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। ফ্রান্সে সম্প্রতি প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রদর্শন এবং মত প্রকাশের স্বাধীনতার নামে ইমানুয়েল ম্যাক্রন তার সমর্থন করার প্রতিবাদে সিদ্দিকুল্লাহ চৌধুরী আজ বৃহস্পতিবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। এ প্রসঙ্গে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, তিনি বলেন, মুসলিমরা সবকিছু সহ্য করতে পারে কিন্তু প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদায় কেউ আঘাত করবে মুসলিমরা তা বরদাস্ত করে না, অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না, এটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে গণমাধ্যমের সামনে আমরা জানিয়ে দিলাম। তিনি আরও বলেন, আরব লীগ ও আইসি সহ ইসলামিক দেশসমূহের আর্ত পর্যালোচনা করার সময় এসেছে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলঙ্কিত করার অপচেষ্টার বিরুদ্ধে তারা কতটা কি করতে পেরেছেন সেটাও ভাবনার বিষয়। রাজ্য জমিয়তের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী এ প্রসঙ্গে আরও বলেন, ভারত সরকারের কাছে আমাদের দাবি, দিল্লিস্থ ফ্রান্স দূতাবাসে রাষ্ট্রদূতকে ডেকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া দরকার যে ভারতবর্ষ কোনো ধর্মের বিরুদ্ধে কুৎসা রটনা সমর্থন করে না।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বিশ্বনবীর অবমাননা করে বক্তব্য দেওয়ার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইসলাম ও মুসলিম বিশ্বের প্রতি তার সম্মান রয়েছে। ম্যাক্রন সম্প্রতি ন্যাক্কারজনক এক বক্তব্যে বলেছিলেন, ফ্রান্সে ইসলামের নবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ চলতে থাকবে। তার এই অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলিম উম্মা তীব্র ক্ষোভে ফেটে পড়ার পর ফরাসি প্রেসিডেন্ট সম্প্রতি তার বক্তব্য থেকে সরে দাঁড়ান। কিন্তু এজন্য অনুশোচনা বা দুঃখ প্রকাশ কিংবা মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাননি। এবার তিনি এক ধাপ এগিয়ে গিয়ে অনুতাপ প্রকাশ করেছেন। বুধবার ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক টেলিফোন আলাপে এই অনুশোচনা প্রকাশ করেন বলে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে। ইমানুয়েল ম্যাক্রন মাহমুদ আব্বাসকে বলেন, ইসলাম ধর্ম বা মুসলমানদের অবমাননা করার কোনো অভিপ্রায় তার ছিল না। তিনি শুধু ইসলাম ও মুসলিম বিশ্ব থেকে সন্ত্রাসবাদ ও উগ্রবাদকে আলাদা করতে দেখতে চান। শ্রোতাবন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী দফতর এরই মধ্যে বেশ কয়েকটি রাজ্যে ভোট গণনায় স্বচ্ছতা নিয়ে অভিযোগ উত্থাপন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন এই অভিযোগের বিষয়টি ফেডারেল সুপ্রিম কোর্টে উত্থাপন করা হবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন শেষ পর্যন্ত আইনি বিতর্কে পর্যবসিত হবে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়াবে। মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী দফতর এরই মধ্যে বেশ কয়েকটি রাজ্যে ভোট গণনায় স্বচ্ছতা নিয়ে অভিযোগ উত্থাপন করেছে। তারা অভিযোগ করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভাগ্য নির্ধারণী অঙ্গরাজ্য পেনসিলভানিয়া সহ আরও কয়েকটি রাজ্যের নির্বাচনী কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলোতে রিপাবলিকান দলের পর্যবেক্ষকদেরকে প্রবেশ করতে দেয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও 3 নভেম্বর ভোটগ্রহণ শেষে দেয়া এক সংক্ষিপ্ত ভাষণে এবং টুইট বার্তায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেন। তিনি পরিষ্কার করে বলেন এই অভিযোগের বিষয়টি ফেডারেল সুপ্রিম কোর্টে উত্থাপন করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প এমন সময় নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুললেন যখন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন নির্বাচনে বিজয়ের দ্বার প্রান্তে রয়েছেন এবং তিনি 264টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। বলা হচ্ছে জো বাইডেন 7 কোটি ভোট বেশি পেয়ে অতীতের সব রেকর্ড ভেঙেছেন এবং এটাও মনে করা হচ্ছে ভোট গণনা সম্পন্ন হলে হোয়াইট হাউসে প্রবেশ করার মতো পর্যাপ্ত ভোট তিনি পাবেন। প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার বলেছেন নির্বাচনে তিনি জিতবেনই, আর যদি না জেতেন তাহলে ধরে নিতে হবে নির্বাচনে কারচুপি হয়েছে। এমনকি বিষয়টি যদি ফেডারেল সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় তাহলে আদালতের রায় যাতে নিজের পক্ষে আসে সেজন্য প্রেসিডেন্ট ট্রাম্প আগেই রিপাবলিকান দলের সমর্থক এক বিচারককে সুপ্রিম কোর্টে নিয়োগ দিয়ে রেখেছেন। ট্রাম্প আশা করছেন আদালতে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের সমর্থক বিচারপতিদের সমর্থন নিয়ে তিনি ফের হোয়াইট হাউসে প্রবেশ করবেন এবং প্রেসিডেন্ট হিসেবে টিকে যেতে পারবেন। আদালত পর্যন্ত গড়াতে গেলে ট্রাম্পের আইনজীবীকে প্রথমে স্থানীয় অঙ্গরাজ্যের আদালতে অভিযোগ উত্থাপন করতে হবে এবং এরপর তা ফেডারেল সুপ্রিম কোর্টে যাবে। সে যাই হোক, ফেডারেল সুপ্রিম কোর্টে রিপাবলিকান সমর্থক বিচারকের সংখ্যা বেশি থাকলেও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে মেইল ব্যালট পেপার গণনার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ ও আপত্তি তুললেও আদালত তার কথায় পাত্তা দেয়নি। সে কারণে বলা হচ্ছে নির্বাচন নিয়ে বিতর্ক আদালত পর্যন্ত গড়ালেও তাতে ট্রাম্পের কোনো লাভ হবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গড়ে ওঠা দোকানপাট থেকে চাঁদা আদায়, মিয়ানমার থেকে নিয়ে আসা ইয়াবা ও নানা প্রকার মাদক বাণিজ্য, অস্ত্র বাণিজ্য এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে প্রায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটছে। রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় প্রশাসন উদ্বেগ জানিয়েছে। সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আজ সকালে আব্দুস শুকুর নামে 35 বছরের এক যুবক নিহত হয়েছে। আজ সকাল 11টার দিকে নয়াপাড়া 26 নম্বর ক্যাম্পের পাশে শুকুরদের বাড়ির আঙ্গিনায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের চাচা আব্দুল হাসিম জানান, 7-8 জন সশস্ত্র লোক আব্দুস শুকুরকে তার ঘর থেকে টেনে হিঁচড়ে বার করে এবং বাড়ির আঙ্গিনায় নিয়ে পরপর 3টি গুলি করে। রোহিঙ্গা ক্যাম্পের একাধিক সূত্র জানায়, ক্যাম্প এলাকায় গড়ে ওঠা দোকানপাট থেকে চাঁদা আদায়, মিয়ানমার থেকে নিয়ে আসা ইয়াবা ও নানা প্রকার মাদক বাণিজ্য, অস্ত্র বাণিজ্য এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটছে। উখিয়া ও টেকনাফের 34টি রোহিঙ্গা ক্যাম্পের বেশিরভাগ ক্যাম্পে একাধিক সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। গত মাসে এরকম সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে 7 জন, আহত হয়েছে অন্তত 7 রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী তৎপরতার বিষয়ে রোহিঙ্গা এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সভাপতি জনাব আব্দুল্লাহ রেডিও তেহরানকে জানান,
আজকে না, এটা আরো আগেও হয়েছে এরকম স্থানীয় দোষাদী ঘটনা, ভবিষ্যতেও হবে, কারণ এখানে তো তাদের দখলে আছে। এটা তখন সন্ধ্যা যখন আসে সকাল পর্যন্ত এটা সম্পূর্ণ তাদের দখলে, এখানে কোনো প্রশাসনের দখল থাকে না। রোহিঙ্গারা কিছু কিছু এনজিওতে চাকরি করতেছে, কোন চাকরিজীবী বান নাই, প্রতি চাকরিজীবীর মাথা পিছু তারা 1,000-2,000 করে প্রতি মাসে চাঁদা আদায় করে। যখন দোকান আছে দোকান থেকে চাঁদা আদায় করে, এটা সিম্পল, ওখানে শাক বিক্রি করলেও তারা টাকা আদায় করে। খুবই আতঙ্ক, খুবই জিম্মি, পুরাপুরি জিম্মিতে আছে, পুরাপুরি অসহায়তে আছে 12-11 লাখ রোহিঙ্গা। ওই মূল তাদের মূল নাম ছিল এটাই, তোর রাজনৈতিক হিসাবে শাখা ছিল আলিয়াকিন, বর্তমানে তারা সামরিক শাখার নাম হলো আরসা, আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি। কিনেও তারা কোথায় কি করে না করে এটা কখনো প্রশাসন খুঁজে পায়নি, তাদের এরকম জায়গা আছে, গর্ত আছে।
এদিকে বুধবার বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল সভায় ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ঠেকাতে এবং তাদের অবাধ চলাচল বন্ধ করা সহ 14টি সুপারিশ প্রণয়ন করা হয়েছে। এসব সুপারিশের মধ্যে অন্যতম হল, রোহিঙ্গাদের কেউই স্থানীয় জনপ্রতিনিধি হলে তাদেরকে আগামী নির্বাচনগুলোতে অযোগ্য ঘোষণা করা, পার্বত্য এলাকায় ভোটার হতে হলে গ্রাম কারবারি বা হেডম্যানদের প্রত্যয়ন বাধ্যতামূলক করা এবং রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর করা। এদিকে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওমান তুরান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারকে তার দেশের পক্ষ থেকে সহায়তা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। কক্সবাজারে অবস্থিত শরণার্থী শিবিরগুলোতে 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। সেখানে তুরস্ক সরকারের মানবাধিকার সংস্থাগুলোর কার্যক্রম দেখতে 2 দিনের সফরে কক্সবাজার যান তুরস্কের রাষ্ট্রদূত। ঢাকাস্থ তুর্কি দূতাবাস জানিয়েছে, 2017 থেকে রোহিঙ্গা শিবিরগুলোতে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের জন্য প্রথম দিকে যেসব দেশ সেখানে তাদের উপস্থিতি নিশ্চিত করেছিল, তুরস্ক তাদের মধ্যে অন্যতম।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু।
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। সপ্তাহ ঘুরে রংধনুর আসর সাজিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, আজকের আসরের শুরুতেই থাকছে একটি মজার গল্প, গল্পের পর থাকবে একটি গান, আর সবশেষে থাকবে বাংলাদেশের এক নতুন বন্ধুর সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমে গল্পটি শোনা যাক।
Thank you.
অনেক দিন আগের কথা, এক লোক একটা ছাগল পালত। একদিন লোকটা তার ছোট ছেলেকে বলল, ছাগলটাকে নিয়ে যা চারণভূমিতে, ভালো করে চড়াবি, বেশি বেশি ঘাস খাওয়াবি। কিন্তু
ছেলেটা ঠিকই ছাগলটাকে নিয়ে গেল মরু প্রান্তরের দিকে। সেই সন্ধ্যা পর্যন্ত চড়ালো ছাগলটাকে। রাত হয়ে এলে ছেলেটা ছাগলটাকে নিয়ে ফিরে এলো বাড়িতে। রাতের বেলা বাবা ছাগলটাকে জিজ্ঞেস করলো, কিরে ছাগল, আজ তো দেখছি ভালো মতো খেয়েছিস, একেবারে পেট ভরে খেয়েছিস, তাই না?
ছাগল বলল, কি যে বলেন, মরুভূমিতে আবার ঘাস হয় নাকি যে পেট ভরে খাবো? এই তোমার পোলায় আমার রশিটা খুঁটিটা একেবারে মরুভূমির মাঝখানে গিয়ে গেড়ে রাখলো। খুঁটি গেড়ে সেই যে কোথায় গেল খেলাধুলো করতে, আর ফিরে এলো সন্ধ্যায়। ওই মরুভূমিতে আমি কোথায় গিয়ে খাই বলো তো?
ছাগলের কথা শুনে লোকটার ভীষণ রাগ হলো। সে সাথে সাথেই ছেলের গালে কষে দিল চর। ছেলেটা খুবই অভিমান করলো, এতই অভিমান করলো যে মাঝরাতে সবাই যখন ঘুমেছিল সে বাড়ি থেকে পালিয়ে চলে গেল।
সকালবেলায় বাবা ছাগলটাকে দিল তার মেজ ছেলেকে, বলল, এ ভালো করে চড়াবি, পেট ভরে ঘাস খাওয়াবি। কিন্তু ছেলে তো চলে গেল ছাগল চড়াতে। ভালো করে চড়িয়ে সন্ধ্যায় ফিরে এলো বাড়ি।
রাতের বেলা আবারও একই ঘটনা ঘটল। ছাগলটা আজও একই রকম অভিযোগ করল, বাবা যা ছোট ছেলের মতো মেজ ছেলেকেও শাসন করল। অপমানে রেগে মেগে মেজ ছেলে মাঝরাতে বাড়ি থেকে পালিয়ে গেল। একই ঘটনা ঘটল বড় ছেলের ক্ষেত্রেও, সেও শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হল।
পরদিন সকালবেলায় লোকটা নিজেই মরুভূমিতে গেল ছাগল চড়াতে। ছেলেদের মতোই সন্ধ্যাবেলা ছাগল নিয়ে এসে ফিরে এলো বাড়িতে। রাতের বেলা আগের মতোই ছাগলকে জিজ্ঞেস করল, হ্যাঁ আজ তাহলে পেট ভরেছে না, ভালোই তো ঘাস খেয়েছিস। ছাগল জবাব দিল, খোদা তোমার ছেলেদের বাবাকে ক্ষমা করুন, তুমি আমাকে যেখানে নিয়ে গেছো এই সেখানে তো খাবার মতো কিছুই ছিল না।
লোকটা আশ্চর্য হয়ে ছাগলের দিকে তাকালো, মনে মনে বলল, ছাগলটা তো দেখছি মিথ্যা বলছে, তার মানে আমার ছেলেরা তো কোনো অপরাধ করেনি, মিথ্যাবাদী ছাগলটার কারণে খামুখায় আমি ছেলেদেরকে মারলাম।
এরপরে ছাগলটাকে নিয়ে গিয়ে বদ মেজাজি গাধার ঘরে বেঁধে রাখল, আর গাধাটাকে মরুতে নিয়ে গিয়ে ছেড়ে দিল।
বন্ধুরা, ছেলে তিনটি যে পালিয়ে গেল, তারা কোথায় কি করছে কেমন আছে তা নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে তোমাদের? হ্যাঁ বলছি। একেবারে ছোট ছেলেটা গেছে এক রাখালের কাছে, সেখানে সে রাখালের কাজ অর্থাৎ পশু চড়ানোর কাজে জড়িয়ে গেল। মেজ ছেলেটা গেছে তামার শিল্পের কাছে কাজ শিখতে, আর বড় ছেলেটা গেছে এক স্থপতি বা পাথর খোদাইকারীর কাছে। মোটামুটি তিন ছেলেই কাজে লেগে গেছে।
কাজ করতে করতে বছর তিনে কেটে গেল তাদের। বড় ছেলেটার মন বাড়িতে যাবার জন্যে খুব চাচ্ছিল। সে তার ওস্তাদকে বলল, ওস্তাদ, আমি একটু আমার নিজের শহরে যেতে চাই, অনেক দিন হয়ে গেল বাড়ির খোঁজ খবর নাই, যদি অনুমতি দেন তাহলে যেতে চাচ্ছিলাম।
ওস্তাদ অনুমতি দিল এবং তাকে একটা হাতে ঘোরানোর যাতা দিয়ে বলল, যখনই তোমার খিদে লাগবে তখন যা খেতে চাইবে মনে মনে ভেবে যাতাটা ঘোরাবে, যাতার ভেতর থেকে তোমার চাওয়া খাবার দাবারগুলো চলে আসবে।
ছেলেটা যাতা নিয়ে পা বাড়ালো বাড়ির পথে। যেতে যেতে পথের মাঝেই সন্ধ্যা ঘনিয়ে এলো। রাত কাটাবার জন্য একটি বাড়িতে ঢুকল সে। বাড়িটা ছিল এক যাঁতা কল মালিকের। মালিক তাকে থাকার অনুমতি দিল। রাতের বেলা যখন খিদে লাগলো, ছেলেটা মনে মনে খাবার চিন্তা করে তার যাঁতাটা ঘুরালো। অমনি যাঁতার ভেতর থেকে বেরিয়ে এলো তরতাজা চিকেন পোলাও আর ফল পাকড়।
যাঁতাকল মালিক ব্যাপারটা দেখে ওই জাদুকরি যাঁতাটা চুরি করার সিদ্ধান্ত নিল। ছেলেটা যখন রাতে ঘুমিয়ে পড়ল, ঠিকই সে যাঁতাটা নিয়ে গিয়ে তার বদলে একই রকম দেখতে একটা মামুলি জাতা রেখে দিল।
সকালবেলা তো ছেলেটা প্রশান্ত মনে বাড়ির পথে পা বাড়াল, সাথে নিল তার উস্তাদের দেয়া জাঁতা। বাড়িতে গিয়ে বাবাকে বলল, আমি অমুক মেয়েকে বিয়ে করব, এই জাঁতা আমাদের সব সমস্যার সমাধান করে দেবে। বাবা বিয়ে ঠিক করল, বিয়ের দিন অতিথিদের খাবার দাবারের জন্যে জাঁতাটাকে যতই ঘোরালো কিছুতেই কোনো কাজ হল না, বিয়ের অনুষ্ঠান পণ্ড হয়ে গেল।
এদিকে মেজ ছেলেও বাড়িতে আসতে চাইল, তার উস্তাদ তামার শিল্পে তাকে অনুমতি দিল এবং তাকে একটা তামার পাতিল দিয়ে বলল, যখন যা প্রয়োজন হবে একটা চামচ দিয়ে পাতিলটার ভেতর ঘোরাবে আর মনে মনে চাইবে, সাথে সাথে তা চলে আসবে।
ছেলেটা রওনা দিল এবং সন্ধ্যার সময় সেই জাঁতা কল মালিকের বাড়িতে গিয়েই উঠল। রাতে যখন তার খিদে লাগলো, চামচটা দিয়ে পাতিলের ভেতর ঘুরালো আর পাতিলে খাবার দাবার সব এসে ভর্তি হয়ে গেল। বদমাস জাঁতা কল মালিক রাতে একই কায়দায় এই জাদুকরি পাতিলটাও চুরি করে পাল্টে নিল।
সকালবেলা ছেলেটা মামুলি পাতিলটা নিয়ে বাড়িতে ফিরে এলো, সেও তার বাবাকে বিয়ের কথা জানালো। বাবা বিয়ের আয়োজন করল এবং বিয়ের দিন খাবার দাবারের সময় একই রকম দুর্ঘটনা ঘটল, পাতিল কাজ করল না, বিয়ের অনুষ্ঠান ভেস্তে গেল।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radiotehran1982@gmail.com।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ছোট ছেলের কথাও জানতে চাচ্ছ। হ্যাঁ, তার কথা বলছি। কিছুদিন পর ছোট ছেলেও বাড়ি যেতে চাইল, তার রাখাল উস্তাদ তাকে যাবার সময় একটা হাতুড়ি উপহার দিয়ে বলল, যখনই কারোর সাথে তোমার ঝগড়া হবে বলবে বেরিয়ে আসো, সাথে সাথে 100 জন মানুষ হাতুড়ি হাতে বেরিয়ে আসবে, আবার যখন বলবে প্রবেশ করো তখনই তারা সবাই হাতুড়ির মাথা দিয়ে ঢুকে যাবে।
ছেলেটা হাতুড়ি নিয়ে বাড়ির দিকে যেতে যেতে রাতের বেলা সেই জাঁতাকল মালিকের বাড়িতে গিয়ে উঠল। সেখানে গিয়ে সে দেখল জাঁতাকল মালিক অদ্ভুত এক পাতিল আর জাঁতা থেকে মুরগি পোলাও বের করে এনে মানুষের কাছে বিক্রি করছে।
ছেলেটা জিজ্ঞেস করল, এগুলো কোত্থেকে এনেছ? জাঁতাকল মালিক বলল, সেটা তোমার জেনে কাজ নেই। ছেলেটা হাতুড়িকে বলল, বেরিয়ে আসো। অমনি হাতুড়ি হাতে 100 জন বেরিয়ে এসে জাঁতাকল মালিকের খবর করে দিল। ভয়ে জাঁতাকল মালিক পুরো ঘটনা সত্য সত্য বলতে বাধ্য হল।
বর্ণনা শুনে ছেলেটা বুঝল ওরা তারই ভাই ছিল। তামার জাদুকরি পাতিল আর জাদুময় জাঁতাটা নিয়ে সে বাড়ি ফিরে গেল। ছোট ভাই ও বড় দুই ভাইয়ের জাদুময় পাতিল আর জাঁতা নিয়ে আসায় তাদের সকল সমস্যা কেটে গেল। তারপর থেকে তিন ভাই বিয়ের শাদী করে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ, দাঙ্গা, হানাহানি ও অশান্তি লেগেই আছে। শান্তিকামী মানুষ, বিশেষ করে শিশুরা, যুদ্ধ চায় না। তারা চায় শান্তি ও স্বস্তি, তারা চায় মায়া মমতায় ভরা, ভয়ভীতিহীন সুন্দর এক বসুন্ধরা। অনুষ্ঠানের এ পর্যায়ে এ সম্পর্কে রয়েছে একটি গান। গানের কথা লিখেছেন নাঈম আল ইসলাম মাহিন আর সুর করেছেন মশিউর রহমান। গানটিতে কণ্ঠ দিয়েছে ছোট্ট বন্ধু তৌফিক, সেলভি, জারিফ, নাবিলা ও চাঁদনি। তাহলে আর কথা না বাড়িয়ে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুনি আসর পরিবেশিত গানটি শোনা যাক।
ছোট্ট বন্ধুদের কণ্ঠে চমৎকার গানটি শুনলে অনুষ্ঠানের এ পর্যায়ে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের এক নতুন বন্ধুকে।
হ্যালো, তোমার নাম কি?
আমার নাম অপ্সরা অবনী মাহমুদ।
খুব সুন্দর নাম তো। আচ্ছা, তোমার নামের অর্থ কি?
অপ্সরা অর্থ বেহেস্তের উপরি, অবনী অর্থ পৃথিবী।
তুমি কোন স্কুলে এবং কোন ক্লাসে পড়ো?
আমি এবছর তামিরুল মিল্লাত গ্রামীণ মাদ্রাসা থেকে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণীতে উঠেছি।
পড়াশোনা ছাড়া তুমি আর কি কি করো?
পড়াশোনা ছাড়া আমি ছবি আঁকি।
তো রংধনু আসরের বন্ধুদেরকে কি শোনাবে তুমি?
আমি প্রথমে একটি সুরা বলতে চাই।
সুরা শোনাবে? ঠিক আছে, শোনাও।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر.
তোমার কোরআন তেলাওয়াত বেশ সুন্দর হয়েছে। তো অপ্সরা, বড় হয়ে তুমি কি হতে চাও?
ডাক্তার।
কেন ডাক্তার হতে চাও?
মানুষের সেবা করার জন্য আমি ডাক্তার হতে চাই।
তোমার মনের আশা পূরণ হোক, আমরা সে কামনাই করছি। তো এ মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছে তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে তুমি বলতে পারো।
আমি বলতে চাই, আমরা সবসময় সত্য কথা বলবো, ইসলামী আদর্শে সুন্দরভাবে জীবন করব এবং কখনো কারোর ক্ষতি করব না।
চমৎকার কিছু কথা বলেছ তুমি। তো রংধনু অসুরে অংশ নেয়ার জন্য অপ্সরা অবনী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো সুস্থ থেকো। আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও আগামী সপ্তাহে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানের এই পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, 5 নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, অক্সফোর্ডের 3 কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ, দৈনিক প্রথম আলো। একই পত্রিকার আরও একটি খবর, ইলেকটোরাল কলেজ ভোটে বাইডেন 264, ট্রাম্প 214। ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের নেতা নাজমুল রিমান্ডে, দৈনিক কালের কণ্ঠ। করোনায় দেশে আরও 17 মৃত্যু, নতুন শনাক্ত 1842, দৈনিক যুগান্তর। 2030 সালের মধ্যে 6টি মেট্রো রেল রুট নির্মাণ করা হবে, কাদের, দৈনিক ইত্তেফাক। আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক চেতনা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, ফখরুল, দৈনিক নয়া দিগন্ত। জয়ের দ্বারপ্রান্তে বাইডেন, অস্ত্রসহ বিক্ষোভ উত্তেজনা যুক্তরাষ্ট্রে, দৈনিক মানব জমিন। এবার ভারতের শিরোনাম, বাংলায় ক্ষমতায় আসব অমিত, দিবাস্বপ্ন দেখছে বিজেপি, সৌগত, দৈনিক আনন্দবাজার পত্রিকা। বাইডেন জিতলে ভারতের ভালো, আর মোদীর, দৈনিক আজকাল। অপেক্ষার অবসান, ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে কোভ্যাক্সিন, দাবি ICMR আধিকারিকের, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবার বাছাইকৃত কিছু খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে করোনা প্রসঙ্গ, অক্সফোর্ডে 3 কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ, দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভাইরাসের 3 কোটি ডোজ টিকা কিনবে বাংলাদেশ। প্রত্যেক ব্যক্তির 2 ডোজ করে টিকা নিতে হবে, অর্থাৎ এই 3 কোটি ডোজ টিকা বাংলাদেশের 1.5 কোটি মানুষকে দেওয়া যাবে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় ভারতের সিরাম ইনস্টিটিউট ও বাংলাদেশের ভ্যাকসিনকো ফার্মার সঙ্গে এ সংক্রান্ত ত্রিপক্ষীয় একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের টিকার অনুমোদন দিলে বাংলাদেশে এই টিকা আসবে। বাংলাদেশে প্রতি ডোজ টিকার দাম পড়বে $5, অর্থাৎ $425। কবে নাগাদ এই টিকা আসবে সে বিষয়ে সরকার ও অপর দুটি প্রতিষ্ঠানের কেউ সুস্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি। দৈনিক প্রথম আলোর পত্রিকায় আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনের হোয়াইট হাউসে যাওয়ার পথ আরও খুলে গেছে। মিশিগান ও উইসকনসিনে জেতার পর সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার প্রচার শিবির থেকে ভোট গণনা নিয়ে মামলা করা হয়েছে। বার্তা সংস্থা AFP-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। AFP-র প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উত্তরাঞ্চলের ব্যাটল গ্রাউন্ড হিসাবে পরিচিত মিশিগান ও উইসকনসিনে জেতার পর বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোট 264-তে পৌঁছেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইলেকটোরাল ভোটের সংখ্যা 214, মোট 578টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন 270টি। দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগকে 3 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া রিমান্ডের এই আদেশ দেন। এর আগে কোতোয়ালি থানার মামলায় আসামি নাজমুলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 7 দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। করোনায় দেশে আরও 17 মৃত্যু, নতুন শনাক্ত 1842। দৈনিক যুগান্তর। করোনায় দেশে গত 24 ঘন্টায় নতুন করে আরও 17 জনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছে 1842 জন। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত 1842 জনকে নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,16,006 জন। আরও 17 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে 6,021 জন হয়েছে। গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 1,891 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 3,33,588 জন হয়েছে। 2030 সালের মধ্যে 6টি মেট্রো রেল রুট নির্মাণ করা হবে কাদের? দৈনিক ইত্তেফাক। 2030 সালের মধ্যে পাতাল এবং উড়াল সহ মোট 6টি মেট্রো রেল রুট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইতিমধ্যে মেট্রো রেল রুট 6-এর কাজ শতকরা 52% শেষ হয়েছে। তিনি আজ সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা ও উদ্যোগ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারে যুক্ত হন। সড়ক দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দ্রুত কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, 4-লেন, 6-লেন, 8-লেনের সড়ক যতই নির্মাণ হোক, এখনও সড়ক নিরাপত্তা নিশ্চিত হয়নি। সড়ক দুর্ঘটনা এখনও সবচেয়ে বড় দুর্ভাবনা। দৈনিক মানব জমিনের শিরোনামের খবরে বলা হয়েছে, জয়ের দ্বারপ্রান্তে জো বাইডেন। ক্রমশ ম্লান হয়ে আসছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা। তিনি ভোটে জালিয়াতির অভিযোগ করেছেন, ভোট বন্ধের দাবিতে মামলা করেছেন, দাবি করেছেন ভোট নতুন করে গণার। অ্যারিজোনার ফিনিক্সে এক নির্বাচনী অফিসের বাইরে রাইফেল হ্যান্ডগান সহ বিক্ষোভ করেছে তার প্রায় 200 সমর্থক। ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে বিভিন্ন শহরে। পুলিশ নিউ ইয়র্ক সিটি, পোর্টল্যান্ড, অরিগনে এমন বিক্ষোভ থেকে বেশ কিছু বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। সব কিছু মিলে এবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র এক উত্তেজনা বিরাজ করছে। আগেভাগেই সহিংসতা ছড়িয়ে পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দৈনিক নয়া দিগন্তের শিরোনামের খবরে বলা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরিকুল ইসলাম সাহেব একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, যেখানে আমরা মন খুলে কথা বলতে পারব, নিরাপদে নিশ্চিন্তে চলাচল করতে পারব, আমাদের মায়েরা, মেয়েরা, বোনেরা যেকোনো সময় যে কোনো জায়গায় নিরাপদে নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন। কৃষক তার কৃষির ন্যায্য মূল্য পাবে, শিক্ষার্থী তার শিক্ষার অধিকার পাবে। 1971 সালে যে রাষ্ট্রের স্বপ্ন দেখে আমরা যুদ্ধ করেছিলাম, দুর্ভাগ্য আমাদের সেই স্বপ্ন বাংলাদেশ এখনো পূরণ হয়নি। আমাদের মূল যে চেতনা ছিল, গণতান্ত্রিক চেতনা, তা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের স্মরণে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, আগামী বিধানসভা নির্বাচনে 2/3 আসনের দখল নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। রাজ্য সফরে এসে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে অমিতের দাবি বিজেপির দেওয়া স্বপ্ন বলে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বুধবারই রাজ্যে এসেছেন অমিত। বিজেপির প্রাক্তন সভাপতি বৃহস্পতিবার সকালে যান বাঁকুড়ায়। শহরের রবীন্দ্র ভবনে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। তার আগে বিরসা মুন্ডার মূর্তিতে মালা দিতে যান। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে। বাংলায় দুই তৃতীয়াংশ আসনে জিতে সরকার গড়বে বিজেপি। অমিতের মুখে এই দাবি অবশ্য নতুন নয়, এর আগেও বাংলায় ক্ষমতা দখলের ভবিষ্যৎবাণী করেছেন। অতীতেও বলেছেন রাজ্য বিধানসভার দুই তৃতীয়াংশ আসন জয়ের কথা। দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, অবশেষে করোনার ভ্যাকসিন নিয়ে যাবতীয় আশঙ্কা, যাবতীয় উৎকণ্ঠা শেষ হতে চলেছে। প্রত্যাশার তুলনায় বেশ কয়েক মাস আগেই বাজারে আসতে চলেছে সম্পূর্ণ দেশীয় গবেষণায় তৈরি করোনার প্রতিষেধক ও ভ্যাকসিন। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক এক সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন। রজনীকান্ত নামের ICMR এর এই আধিকারিকের দাবি, জুন বা এপ্রিল নয়, ফেব্রুয়ারি মার্চের মধ্যেই বাজারে চলে আসতে পারে করোনার দেশীয় প্রতিষেধকটি। সংবাদ সংস্থা রয়টার্সকে ICMR এর বর্ষিয়ান ওই আধিকারিক জানিয়েছেন, এই ভ্যাকসিনটির ভালো উপযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। আশা করা যায় আগামী বছরের শুরুর দিকে, এই ধরুন ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে প্রতিষেধকটি পাওয়া যাবে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসরে এখানে গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন, বিদায় নিব, তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। আমেরিকার পরবর্তী সরকারকে ইরানের কাছে নতি স্বীকার করতে হবে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে মন্তব্য ডক্টর হাসান রুহানির। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, অনেক সুবিধাজনক অবস্থানে থেকেও জয় নিশ্চিত করতে পারেননি জো বাইডেন। বাংলাদেশে অক্সফোর্ডের তৈরি করোনা টিকা আনতে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, প্রাথমিকভাবে এই টিকা দেওয়া হবে 1.5 কোটি মানুষকে। এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনকে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুসলিম নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.